الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الله أكبر الله أكبر لا
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
হযরত মসীহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রচনা সমগ্র এবং অমৃত বাণীর অগণিত স্থানে স্বীয় আগমনের উদ্দেশ্য এবং এই যুগে কোন সংস্কারকের আগমনের প্রয়োজনীয়তা বর্ণনা করেছেন আর এটি প্রমাণ করেছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার আগমন একান্ত সময়ের প্রয়োজন বা চাহিদা অনুসারে ছিল আর আল্লাহ তাআলার সুন্নত বা রীতি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন ভবিষ্যৎবাণী অনুযায়ী ছিল। অতএব তিনি আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন যে দলিল পূর্ণ করার লক্ষ্যে আমি এই কথা প্রকাশ করতে চাই যে খোদা তাআলা এ যুগকে অন্ধকারাচ্ছন্ন পেয়ে আর বিশ্বকে উদাসীনতা অস্বীকার এবং অংশীবাদিতায় নিমজ্জিত দেখে অধিকন্তু ঈমান ও সততা এবং তাকওয়া আর সাধুতাকে হারিয়ে যেতে দেখে আমাকে প্রেরণ করেছেন যেন তিনি পুনরায় পৃথিবীতে সেই জ্ঞানগত ও ব্যবহারিক এবং নৈতিক আর ঈমানের সত্যতাকে প্রতিষ্ঠিত করেন এবং যেন ইসলামকে তাদের আক্রমণ থেকে রক্ষা করেন যারা দর্শন ও প্রকৃতিবাদ এবং অবৈধকে বৈধ করে নেয়া আর শিরক এবং নাস্তিকতার পোশাকে এই ঐশী বাগানের কোনো ক্ষতি করতে চায়। অতএব হে সত্যের সন্ধানীরা, প্রণিধান করে দেখো, এটি কি সেই সময় নয় যাতে ইসলামের জন্য ঐশী সাহায্যের প্রয়োজন ছিল? এখনও কি তোমাদের কাছে এটি প্রমাণিত হয়নি যে বিগত শতাব্দীতে, যেটি ত্রয়োদশ শতাব্দী ছিল, ইসলামের উপর কোন কোন বিপত্তি এসেছে আর ভ্রষ্টতা ছেয়ে যাওয়ার কারণে কোন কোন অসহনীয় আঘাত আমাদের সইতে হয়েছে? তোমরা কি এখনও অবগত হওনি যে কোন কোন বিপদ ইসলামকে পরিবেষ্টন করে রেখেছে? তোমরা কি এখনো এই সংবাদ পাওনি যে কত পরিমাণ মানুষ ইসলাম ছেড়ে গেছে, কত মানুষ খ্রিস্ট ধর্মে যোগ দিয়েছে, কত মানুষ নাস্তিক ও প্রকৃতিবাদী হয়ে গেছে, আর অংশীবাদিতা ও বিদাত কত ব্যাপক পরিসরে তৌহিদ ও সুন্নতের জায়গা দখল করে নিয়েছে, আর ইসলামকে প্রত্যাখ্যানের লক্ষ্যে কত বই পুস্তক রচনা এবং পৃথিবীতে প্রকাশ করা হয়েছে? অতএব এখন তোমরা চিন্তা করে বলো, এটিকে আবশ্যক ছিল না যে খোদা তাআলার পক্ষ থেকে এই শতাব্দীতে এমন কোন ব্যক্তিকে প্রেরণ করা হতো যিনি বহি আক্রমণের মোকাবিলা করতেন? যদি প্রয়োজন থেকে থাকে তাহলে তোমরা জেনে শুনে এই ঐশী নিয়ামতকে অস্বীকার করো না এবং সেই ব্যক্তির প্রতি বিদ্রোহী হয়ে যেও না যার আগমন এই শতাব্দীতে এই শতাব্দীর অবস্থার নিরিখে আবশ্যক ছিল আর শুরু থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সংবাদ দিয়েছিলেন। এরপর তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন আগমনকারীর সত্যতা যাচাইয়ের মানদণ্ডের উল্লেখ করতে গিয়ে বলেন যে কোন ব্যক্তিকে সত্য বলে গ্রহণের জন্য এটি আবশ্যক নয় যে কোন ঐশী গ্রন্থে তার সুস্পষ্ট সংবাদও থাকতে হবে। এই সত্য অপরিহার্য হলে কোন নবীর নবুয়তি প্রমাণিত হবে না। আসল কথা হলো, কোন ব্যক্তির নবুয়তের দাবির প্রেক্ষিতে সর্বপ্রথম যুগের চাহিদা বা প্রয়োজনকে দেখা হয়, এরপর এটিও দেখা হয় যে সে নবীদের আবির্ভাবের জন্য নির্ধারিত সময়ে এসেছে কিনা। এছাড়া এটিও প্রণিধান করা হয় যে খোদা তাআলা তাকে সাহায্য করেছেন কিনা। এরপর এটিও দেখতে হয় যে শত্রুরা যেসব আপত্তি তুলেছে সেসব আপত্তির যথার্থ উত্তর দেয়া হয়েছে কিনা। এই সমস্ত বিষয় যখন পূর্ণ হয়ে যায় তখন মানতে হবে যে সেই ব্যক্তি সত্য নতুবা নয়। এখন এটি সুস্পষ্ট যে যুগ অবস্থার আলোকে ফরিয়াদ করছে যে এখন ইসলামী মতভেদ দূর করার লক্ষ্যে এবং বহি আক্রমণ থেকে ইসলামকে রক্ষার উদ্দেশ্যে আর বিলুপ্ত হয়ে যাওয়া আধ্যাত্মিকতাকে পুনরায় পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য নিঃসন্দেহে এক ঐশী সংস্কারকের প্রয়োজন, যিনি পুনরায় দৃঢ় বিশ্বাস সৃষ্টি করে ইমানের শিকড়গুলোতে পানি সিঞ্চন করবেন আর এভাবে মন্দ ও পাপ থেকে মুক্ত করে পুণ্য ও সাধুতার প্রতি ফিরিয়ে নিয়ে যাবেন। অতএব একান্ত প্রয়োজনের সময় আমার আগমন এরূপ সুস্পষ্ট যে আমি ধারণা করতে পারি না যে চরম বিদ্বেষী ছাড়া অন্য কেউ এটি অস্বীকার করতে পারে। আর দ্বিতীয় শর্ত অর্থাৎ এটি দেখা যে নবীদের আগমনের জন্য নির্ধারিত সময়ে আগমন হয়েছে কিনা, এই শর্ত আমার আগমনের মাধ্যমে পূর্ণ হয়েছে। কেননা নবীরা এই ভবিষ্যৎবাণী করেছিলেন যে যখন ষষ্ঠ সহস্রাব্দ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসবে তখন সেই প্রতিশ্রুত মসীহ আবির্ভূত হবেন। অতএব চন্দ্র মাসের হিসেব অনুযায়ী ষষ্ঠ সহস্রাব্দ, যা হযরত আদমের আবির্ভাবের সময় থেকে গণনা করা হয়, দীর্ঘদিন পূর্বেই শেষ হয়ে গেছে। আর সৌর বর্ষের হিসেব অনুযায়ী ষষ্ঠ সহস্রাব্দ শেষ হওয়ার পথে, অর্থাৎ তাও হয়ে গেছে। এছাড়া আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন যে প্রত্যেক শতাব্দীর শিরোভাগে একজন মুজাদ্দিদ আসবেন যিনি ধর্মকে সঞ্জীবিত করবেন। আর এখন এই চতুর্দশ শতাব্দীরও 21 বছর পার হয়ে গেছে। তিনি আলাইহিস সালাম যখন বলছিলেন এটি সে সময়ের কথা এবং 22তম বছর অতিক্রান্ত হচ্ছে, এখন এটি কি এ কথার নিদর্শন নয় যে সেই মুজাদ্দিদ এসে গেছেন? ও আহমদিরা, মানুক বা না মানুক, আমাদের বিরুদ্ধবাদীরা হযরত মসীহ মাউদ আলাইহিসসালামের সত্যতাকে গ্রহণ করুক বা না করুক, কিন্তু এটি তো এখন তারা নিজেরাও ডেকে ডেকে বলছে আর সর্বত্র এই কথা বলা হচ্ছে যে এখন ইসলামে কোনো মাহদী এবং সংস্কারকের প্রয়োজন যিনি ইসলামের তরীর হাল ধরবেন। কিন্তু যিনি আগমনকারী এবং সেসব ভবিষ্যৎবাণী অনুযায়ী যিনি সময়ের চাহিদা অনুসারে এসেছেন তাকে মানতে তারা প্রস্তুত নয়। একইভাবে হযরত মসীহ মাউদ আলাইহিসসালাম শুধু দাবি করেননি, বরং নিজের সত্যতার সমর্থনে অগণিত নিদর্শন উপস্থাপন করেছেন। এখানে সেসব নিদর্শনের সব উল্লেখ করা সম্ভব নয়, সুতরাং এক স্থানে তিনি আলাইহিসসালাম বলেন যে একটি সুমহান নিদর্শন হলো আজ থেকে 23 বছর পূর্বে বারাহিনে আহমদিয়া গ্রন্থে ইলহাম সংরক্ষিত আছে যে মানুষ এই জামাতকে নিশ্চিহ্ন করার জন্য চেষ্টা করবে আর এই জন্য সকল ষড়যন্ত্র প্রয়োগ করবে, কিন্তু আমি এই জামাতকে বর্ধিত করব এবং পরিপূর্ণ করব আর তা একটি সেনাদলে পরিণত হবে আর কেয়ামত পর্যন্ত তাদের প্রাধান্য থাকবে এবং আমি তোমার নামকে পৃথিবীর প্রান্তে প্রান্তে সুখ্যাতি দান করব আর দূর দূরান্ত হতে দলে দলে মানুষ আসবে এবং সব দিক থেকে আর্থিক সাহায্য আসবে। গৃহগুলোকে প্রশস্ত করো, কেননা ঊর্ধ্বলোকে এর প্রস্তুতি চলছে। তিনি বলেন এখন ভেবে দেখো এটি কোন যুগের ভবিষ্যৎবাণী যা আজ পূর্ণ হয়েছে। এগুলো খোদার নিদর্শন যা চক্ষুষ্মানরা দেখতে পাচ্ছে, কিন্তু যারা অন্ধ তাদের মতে এখনো কোনো নিদর্শন প্রকাশ পায়নি। আজও আহমদিয়া জামাতের উন্নতি এবং প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের এই জামাতে যোগদান করা, কুরবানির ক্ষেত্রে অগ্রসর হওয়া, তাঁর আলাইহিসসালামের সত্যতারই প্রমাণ। আজ পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে তাঁর আলাইহিসসালামের বাণী পৌঁছেনি, যেখানে তাঁর বাণীর কল্যাণে সদাত্তাদের ইসলামের প্রতি মনোযোগ নিবদ্ধ হয়নি এবং তারা ইসলাম গ্রহণ করেনি। বরং কোন কোন স্থানে এমন এমন ঘটনা রয়েছে যে আল্লাহ তাআলা স্বয়ং মানুষের পথ প্রদর্শন করেছেন এবং তারা জামাতে যোগদান করেছে বিরুদ্ধবাদীদের বিরোধিতা সত্ত্বেও। জামাতের সদস্যদের ইমানকে আল্লাহ তাআলা সুদৃঢ় করেছেন এবং করে যাচ্ছেন। অতএব আজও আমরা আল্লাহ তাআলার সাহায্যের যে দৃশ্যাবলী অবলোকন করছি, এগুলো একজন আহমদীর জন্য ইমানের দৃঢ়তার কারণ। এখন আমি আপনাদের সামনে কতক মানুষের বিভিন্ন ঘটনা উপস্থাপন করতে চাই। বাবায়ু ইসলাম বেগ সাহেব একজন রাশিয়ান, তিনি কিরগিজস্তানের অধিবাসী। তিনি বলেন যে আমার সম্পর্ক হলো কিরগিজস্তানের কাশগর কিসলাকের সাথে। তিনি আরো বলেন, আমার পত্র লেখার কারণ হলো আমি হযরত ইমাম মাহদী আলাইহিসসালামের বয়াত করে প্রকৃত ইসলাম অর্থাৎ আহমদিয়া জামাতের অন্তর্ভুক্ত হচ্ছি। আহমদিয়াতের অন্তর্ভুক্ত হওয়ার কারণ হলো হযরত ইমাম মাহদী আলাইহিসসালাম ইসলামের গুণাবলীকে অতি উন্নত বর্ণনা করেছেন। আমার বিশ্বাস জন্মেছে যে কেবল ইমাম মাহদি এভাবে ইসলামের গুণাবলী বর্ণনা করতে পারেন। এরপর তিনি লিখেন যে আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাকে মুত্তাকি বানিয়ে দেন আর বয়াতের 10টি শর্ত পালনকারী করেন। এ হলো দূর দূরান্তের অঞ্চলে বসবাসকারী এক ব্যক্তির বর্ণনা। আর এটি শুধু এক স্থানের কথা নয়, বরং প্রতিটি দেশেই একই অবস্থা। কঙ্গোর একটি প্রদেশ হলো মানিম্মা, সেখানকার একটি স্থান হলো রোদিকা। একজন খ্রিস্টান বন্ধু হলেন ফিরোজ মাজেক সাহেব। তার কাছে জামাতের লিফলেট পৌঁছে যাতে হজরত মসীহ মাউদ আলাইহিসসালামের আগমন এবং আহমদিয়া জামাতে খিলাফত ব্যবস্থাপনার নিয়ামতের কথা উল্লেখ ছিল, সেটি পড়ে তার অবস্থা সম্পূর্ণ পাল্টে যায়। তিনি বলেন, আমি তো এই ইসলামেরই সন্ধানে ছিলাম। তিনি বয়াত করে আহমদিয়াতের অন্তর্ভুক্ত হয়ে যান। অনুরূপভাবে আরেকজন বন্ধু হোসেন সাহেবও জামাতের লিফলেট পড়ে কেবল বয়াতি করেননি, বরং এরপর তিনি তবলিগ করাও আরম্ভ করেন। আর তার তবলিগেই তখন পর্যন্ত যখন এই রিপোর্ট এসেছিল, পাঁচজন লোককে তিনি আহমদিয়াতের অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন। অতএব এভাবে মানুষ কেবল নিজেরাই জামাতের অন্তর্ভুক্ত হচ্ছে না, বরং তবলিগও করছে। আর এটি পুরনো আহমদিদের জন্য চিন্তার সময় যে তাদেরও তবলিগের প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন। এরপর তানজানিয়ার একটি অঞ্চল হলো শিয়াঙ্গা, সেখানকার একটি জামাত হলো মঙ্গালাঙ্গা। এই জামাতে যখন আহমদিয়াতের সূচনা হয়, তখন শুরুতে আহমদিরা গাছের ছায়ায় নামাজ পড়ত। এরই মাঝে সেখানে এক ব্যক্তি মুহাম্মদ ফুঙ্গুঙ্গা জামাতের প্রচণ্ড বিরোধিতা আরম্ভ করে আর কতিপয় ব্যক্তির সাথে মিলে এই অপপ্রচার করে যে এই আহমদিরা তো মুসলমানই নয়, আর আমরা মুসলমানরা খুব শীঘ্র এখানে মসজিদ নির্মাণ করব। উক্ত ব্যক্তি একজন সচ্ছল মহিলার কাছ থেকে এই নিশ্চয়তা গ্রহণ করে যে সে মসজিদের জন্য অর্থ সরবরাহ করবে। অপরদিকে যখন একজন নিষ্ঠাবান আহমদি রমজান সাহেব নিজ জমি মসজিদের জন্য ওয়াকফ বা দান করেন, তখন সেই ব্যক্তি অনেক চেষ্টা করে যেন কোনোভাবে এই জমিটি আহমদি মুসলমানরা পেয়ে যায়। কিন্তু সেই আহমদি অবিচল থাকেন, এমনকি জামাতের মসজিদের নির্মাণ কাজ আরম্ভ হয় আর তা পূর্ণ হয়ে যায়। এরই মাঝে আহমদিয়া জামাতের তবলিগ সেই বিরোধী ব্যক্তির ঘরেও পৌঁছে যায়। একদিকে সে বিরোধিতা করছে, আর অপরদিকে তার ঘরেও আহমদিয়াতের বাণী পৌঁছে যায়। আর আল্লাহ তাআলা তার স্ত্রী ও সন্তানদের আহমদিয়াত গ্রহণের সৌভাগ্য দান করেন। আর এখন সে নিজ বিরোধিতায় একা রয়ে গেছে। এখন যদি এই ব্যক্তির মাঝে জ্ঞান থাকে আর তার ন্যায় আরো বহু লোক রয়েছে, তাহলে তাদের জন্য এই নিদর্শনই যথেষ্ট যে বিরোধিতা সত্ত্বেও আল্লাহ তাআলা তার স্ত্রী সন্তানদের হৃদয়ে প্রকৃত ইসলামের উদ্দীপনা সৃষ্টি করেছেন আর তার কোনো জোর সেখানে খাটেনি। এরূপ ইমান আর এরূপ পরিবর্তন কি কোনো মানুষ সৃষ্টি করতে পারে? কখনোই না। এটি কেবলমাত্র আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহেই হয়ে থাকে। এরপর ইমানের দৃঢ়তা এবং আল্লাহ তাআলার সমর্থনের আরেকটি উদাহরণ রয়েছে। আর্জেন্টিনা সম্পূর্ণ ভিন্ন একটি এলাকা, আমেরিকার অঞ্চল এটি। একটি ছিল আফ্রিকার, আরেকটি ছিল রাশিয়ার, আর এটি হলো আমেরিকার। সেখানকার একজন নারী হলেন মেরিলা সাহেবা। তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু তিনি মুসলমানদের ব্যবহারিক অবস্থার কারণে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছিলেন, অর্থাৎ তখনও তিনি আহমদি হননি, কেবল ইসলাম গ্রহণ করেছিলেন। উক্ত মহিলার পরিচয় যখন আহমদিয়া জামাতের সাথে ঘটে আর তিনি আমাদের প্রচার কেন্দ্রে এসে আরবি ও ইসলাম ক্লাসে অংশ নিতে থাকেন, এর কয়েক মাস পর তিনি বয়াত করে জামাতের অন্তর্ভুক্ত হয়ে যান। তিনি বলেন যে বয়াত করে আমি প্রশান্তি লাভ করেছি, কেননা আমি জামাতের শিক্ষা এবং আমল বা কর্মের মাঝে সাদৃশ্য পেয়েছি আর প্রকৃত ভ্রাতৃত্বের পরিবেশ অনুভব করেছি। এখানে প্রত্যেককে তা সে নবদীক্ষিত হলেও সেবার সুযোগ দেয়া হয় আর কোনো প্রকার ভেদাভেদ বা পার্থক্য নেই। তার কন্যা যে কিনা অমুসলিম, সে সুন্নি ইসলামিক সেন্টারে, যা তাদের একটি উচ্চ বিদ্যালয় এবং আরবরা যেখানে অর্থ ব্যয় করেছে সেখানে পড়াশোনা করছিল। স্কুল প্রশাসন যখন তার মায়ের আহমদিয়া জামাত গ্রহণের কথা জানতে পারে, তখন তার উপর চাপ প্রয়োগ আরম্ভ করে আর জামাতের বিরুদ্ধে অপপ্রচার করতে থাকে। স্কুল প্রশাসন যখন জানতে পারে যে তার কন্যা নিজ স্কুলের প্রজেক্টের অধীনে নিজের ব্যক্তিগত ইচ্ছায় জামাতের প্রচার কেন্দ্রের জন্য সাজসজ্জার বিশেষ সামগ্রী প্রস্তুত করেছে, তখন স্কুল প্রশাসন খুবই অসন্তুষ্ট হয় আর সেই মেয়েকে বলে যে আহমদিয়া জামাতের সমর্থন করলে তোমার জন্য সমস্যা হবে, তাই তুমি এবং তোমার মা জামাত ছেড়ে দাও। যখন তার মা এই কথা জানতে পারেন, তখন তিনি তৎক্ষণাৎ বিনা কোনো দ্বিধায় নিজেই তার কন্যাকে এই ইসলামী স্কুল থেকে ছাড়িয়ে নেন আর বলেন যে এখন আমারও এবং আমার মেয়েরও প্রশান্তি লাভ হয়েছে, যে আমাদেরকে এখন আর কেউ আমাদের ধর্মের কারণে বিরক্ত করবে না। আমি জামাতকে সত্য মেনে গ্রহণ করেছি, তাই অন্যদের সামনেও আমি আনন্দ এবং গর্বের সাথে এর বহিঃপ্রকাশ করব, যদিও বা তাদের খারাপ লাগে। এটি হলো সেই ঈমান যা তাদের মাঝে সৃষ্টি হচ্ছে। রাশিয়ার একটি অঞ্চল হলো বুখারা। একজন নিষ্ঠাবান আহমদি রয়েছেন, সুন্নত সুলতানু সাহেব। উজবেকিস্তানের বুখারার সাথে তার সম্পর্ক, আর রাশিয়ায় চাকরি করেন তিনি। তিনি বলেন, আমি একা আহমদি আর নিজ স্ত্রী ও সন্তানকে আহমদিয়া ইসলামের শিক্ষার সাথে পরিচিত করাতে থাকি। আমার বাসনা হলো আমার স্ত্রী ও সন্তানও যেন আহমদি হয়ে যায়। অনেক দোয়া করি যেন আল্লাহ তাআলা তাদেরকেও আহমদিয়া ইসলামের জ্যোতিতে জ্যোতির্মণ্ডিত করেন। তিনি বলেন, আমি স্বপ্নে দেখি যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম আমার স্বপ্নে আসেন আর আমার বুকে মাথা রেখে অনবরত সূরা ইখলাস পাঠ করছেন, যাতে আমি খুবই আত্মিক প্রশান্তি লাভ করি। অনুরূপভাবে আমি স্বপ্নে দেখেছি যে আমি নিজ স্ত্রী ও পুত্রের সাথে জান্নাতে রয়েছি আর সেখানে আমি হযরত মূসা ও হযরত ঈসাকেও দেখেছি। এই স্বপ্নের মাধ্যমে আমি এই প্রশান্তি পেয়েছি যে জান্নাতের অর্থ হলো আহমদিয়া ইসলাম, যার শিক্ষা জান্নাত সদৃশ, আর আল্লাহ তাআলা নিজ কৃপায় আমার স্ত্রী ও সন্তানকেও এই জান্নাতে নিয়ে আসবেন। এই স্বপ্ন দেখার কয়েকদিন অতিবাহিত হতেই আল্লাহ তাআলা আমার 19 বছর বয়স্ক পুত্র দিয়ার বেগ সুন্নত এর হৃদয় আহমদিয়া ইসলামের জন্য উন্মুক্ত করে দেন আর সে বয়াত করে। আমার জন্য এটি বড়ই আনন্দের দিন ছিল, যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। আল্লাহ তাআলা এভাবেই আমার স্ত্রীর হৃদয়ও উন্মুক্ত করে দিন এবং আহমদিয়া ইসলামের ক্রোড়ে নিয়ে আসুন। এ হলো তাদের উৎসাহ ও উদ্দীপনা। যুক্তরাজ্যের একজন নব আহমদি মহিলা রয়েছেন, তিনি বলেন যে আমি মুসলিম ঘরের সন্তান, কট্টর সুন্নি পরিবারের সাথে আমার সম্পর্ক ছিল। তিনি বলেন, আমাকে এটিই বলা হয়েছিল যে সুন্নি ইসলামই প্রকৃত ইসলাম। তিনি বলেন, একদিন আমি আমার বিশ্ববিদ্যালয়ের নিকটে জিলিংহামে নাসের মসজিদের আজান শুনলে বাড়ি ফিরে আমি আমার পিতাকে অনেক আনন্দের সাথে জানাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের কাছে একটি সুন্দর মসজিদ রয়েছে। এতে আমার পিতা খোঁজ নিয়ে জানতে পারেন যে এটি তো আহমদিদের মসজিদ। তিনি আমাকে কঠোরভাবে বারণ করেন যে এটি কাদিয়ানিদের মসজিদ আর তারা খতমে নবুয়তে বিশ্বাসী নয়, এগুলো সবই মিথ্যা অপবাদ আর তারা নিজেদের নবী বানিয়ে নিয়েছে ইত্যাদি ইত্যাদি, তাই তুমি এই মসজিদ থেকে দূরে থাকবে। তিনি বলেন, আমি প্রথমে তার কথা মেনে নেই, কিন্তু আমার মন সায় দেয়নি। আমার মনে হলো আহমদিদের সম্পর্কে আমার আরও খোঁজ খবর নেওয়া উচিত। কিন্তু অপর দিকে পরিবারের ভয়ও ছিল যে কোথাও ধরা না পড়ে যায় আর তারা অসন্তুষ্ট না হয়। বিশ্ববিদ্যালয়ে কতক আহমদী ছাত্রের সাথেও সাক্ষাৎ হয়, তাদের সাথে ইসলাম আহমদিয়াত নিয়ে বিস্তারিত আলোচনা হতে থাকে। প্রথমে আমি তাদের কাছে এটি প্রমাণ করার চেষ্টা করতে থাকি যে সুন্নি ইসলামই প্রকৃত ইসলাম, কিন্তু এ ধরনের আলোচনার ফলে আহমদিয়াত সম্পর্কে গবেষণা করার আমার আগ্রহ বৃদ্ধি পেতে থাকে। এরপর আমি আহমদিয়া মুসলিম জামাতের ওয়েবসাইটের ঠিকানা পাই, সেখানেও আমি অনেক ভিডিও দেখার সুযোগ পাই এবং পড়ার জন্য অনেক বই পুস্তক পাই। ইসলাম সম্পর্কে আমার কিছু প্রশ্ন ছিল যেগুলোর সন্তোষজনক উত্তর আমি কোথাও পাচ্ছিলাম না, কিন্তু আমি যখন আহমদিয়া মুসলিম জামাতের বই পুস্তক অধ্যয়ন করি তখন আমি আমার জিজ্ঞাসিত প্রশ্নগুলোর উত্তর পেতে থাকি। এখানে আহমদি যুবকদেরও প্রণিধান করা উচিত যে তারা যদি অন্যদের দ্বারা প্রভাবিত হওয়ার পরিবর্তে সঠিকভাবে জ্ঞান অর্জনের চেষ্টা করে তাহলে উত্তরও পাওয়া যাবে। কতিপয় যুবক অন্যদের দ্বারা প্রভাবিত হয়েও যায়। তিনি বলেন যে এরপর আমি দোয়া করতে থাকি যেন আল্লাহ তাআলা আমাকে কোনো নিদর্শন দেখান হেদায়েত লাভ করার এবং সঠিক পথ অন্বেষণ করার। এটিও অনেক বড় একটি মাধ্যম, তা সে পুরনো আহমদি হোক বা নতুন, আল্লাহ তাআলার কাছে এই দোয়া করা আবশ্যক যে হে আল্লাহ আমাদের ঈমান যেন সুদৃঢ় থাকে আর আমাদেরকে কোনো নিদর্শন দেখাও এবং আমাদেরকে হেদায়েত দিতে থাকো। যা হোক, তিনি বলেন এই সময়ের মাঝে আমি অনেকগুলো স্বপ্ন দেখি। একটি স্বপ্নে আমি দেখি যে আমি নদীর তীরে রয়েছি আর অপর প্রান্তে হযরত খলিফাতুল মসীহ রাবে রাহিমাল্লাহ তাআলা কোনো একটি হলে যাচ্ছেন। আমি নদী পার হয়ে ওপারে যেতে যাচ্ছি কিন্তু পানির স্রোত অতি প্রবল। তখন হযরত খলিফাতুল মসীহ রাবে রাহিমাল্লাহ বলেন যে আল্লাহ তাআলা নিজ বান্দাকে একাকী পরিত্যাগ করেন না, সাথে সাথে সেই নদী শেষ হয়ে যায় আর আমি অপর প্রান্তে পৌঁছে যাই। অনুরূপভাবে অপর এক স্বপ্নে তিনি আমাকেও দেখেন আর এমনভাবে দেখেন যার ফলে তিনি খুবই প্রভাবিত হন। তিনি বলেন আরও একটি স্বপ্নে আমি আমার দাদিকে দেখেছি, তিনি আমাকে বলছিলেন যে ইসলামাবাদ যখন যাবে তখন আমাকেও দোয়ায় স্মরণ রাখবে। তিনি বলেন এই সকল স্বপ্ন আমার জন্য সুস্পষ্ট নিদর্শন ছিল, তাই আমি বায়াত গ্রহণ করি। অতএব এভাবে হাত ধরে আহমদিয়াতের দিকে নিয়ে আসা এবং হৃদয়ে ঈমানের দৃঢ়তা সৃষ্টি করা, এটি ঐশী সাহায্যের নিদর্শন নয় তো আর কি? এরপর দেখুন, আফ্রিকার একটি দেশের এক গ্রামে এক ব্যক্তিকে আল্লাহ তাআলা আহমদিয়াত গ্রহণ করার সৌভাগ্য দেওয়ার পর কিভাবে তার ঈমানে দৃঢ়তা সৃষ্টি করেছেন। বুর্কিনা ফাসোর ডোরি অঞ্চলের টাকা জামাতের এক আহমদি যুবক জাবের সাহেব কৃষি ক্ষেতে কাজ করছিলেন। উগ্রপন্থীরা তাকে ধরে ফেলে এবং বলে যে যেভাবে গতকাল আমরা মেহদিয়াবাদে আহমদিদেরকে হত্যা করেছি ঠিক সেভাবে তোমাকেও হত্যা করব। এরপর তার মোবাইল ফোন নিয়ে চেক করলে তাতে জামাতের মুবাল্লিগদের বক্তৃতা পায়। বক্তৃতা শুনে তারা বলে যে আমরা এদের সবাইকে খুঁজছি, কেননা এরা রেডিওতে আহমদিয়াতের তবলিগ করে। এরপর তারা সেই আহমদি যুবকের কাছে তার পিতার ঠিকানা জানতে চায় আর বলে যে আগামীকাল আমরা তোমাদের গ্রামে আসব। জাবের সাহেব একথা শুনে ঘরে ফিরেন এবং নিজ পিতা ও পরিবারের সদস্যদের নিয়ে ডোরিতে অবস্থিত মোহাম্মদাবাদ, যেখানে জামাতের সদস্যদের বসতি রয়েছে, সেখানে চলে যান আর ঘর বাড়ি আসবাবপত্র ইত্যাদি সবকিছু ছেড়ে চলে আসেন। পরবর্তী দিন উগ্রপন্থীরা তাদের গ্রামে যায় এবং এক ব্যক্তির কাছ থেকে জোর করে তাদের ঘরের ঠিকানা নিয়ে সেখানে পৌঁছে পুরো ঘর তল্লাশি করে, আসবাবপত্র তুলে বাইরে ফেলে দেয় আর একই সাথে বলতে থাকে যে এখানে যারাই আহমদি আছে তাদেরকে আমরা হত্যা করব। যা হোক, তারা পূর্বেই সেখান থেকে চলে এসেছিলেন আর এখন সেখানে জামাতের ব্যবস্থাপনার অধীনে মোহাম্মদাবাদে অবস্থান করছেন। বুর্কিনা ফাসোর শহীদরা নিজেদের জীবন বিসর্জন দিয়ে সেখানকার আহমদিদের ঈমানকে দুর্বল করেননি, বরং প্রত্যহ তাদের ঈমানে দৃঢ়তা সৃষ্টি হচ্ছে। এখন এই দরিদ্র মানুষরাও তাদের যত সামান্য আসবাবপত্র যাই তাদের ঘরে ছিল, ঘর বাড়ি এবং আয় উপার্জনের যে সামগ্রী ছিল যেগুলোর উপর তারা নির্ভরশীল ছিলেন, সমস্ত কিছু ছেড়ে এসেছেন কিন্তু নিজ ঈমানকে পরিত্যাগ করেননি। তাদের আহমদিয়াত গ্রহণের কয়েক বছরই মাত্র অতিক্রান্ত হয়েছে, কিন্তু ইমানের ক্ষেত্রে তারা উত্তরোত্তর উন্নতি করে যাচ্ছেন। আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নয় যিনি এভাবে তাদের ইমানকে দৃঢ়তা প্রদান করছেন। একদিকে আমরা আহমদিয়াতের বিরোধিতা সত্ত্বেও ইমানি দৃঢ়তার দৃশ্য প্রত্যক্ষ করছি, আর অপরদিকে এই দৃশ্য প্রচুর দেখা যায় যে কিভাবে খোদা তাআলা মানুষের হৃদয়কে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু সালামকে মান্য করার জন্য উন্মুক্ত করছেন। তিনি আলাইহিস সালাতু সালাম বলেন যে এটি সেই ক্ষণ, অনুসন্ধান করো, তাহলে আল্লাহ তাআলাও এক্ষেত্রে সহায়তা করবেন। মধ্য আফ্রিকার একটি স্থান হলো ইয়ালোকে। মোয়াল্লেম সাহেব বলেন যে আমরা তবলিগের উদ্দেশ্যে সেখানে গেলে প্রায় 150 নারী পুরুষ সেখানে তবলিগ শোনার জন্য সমবেত হয়। তিনি বলেন, আমি হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের আবির্ভাবের নিদর্শনাবলী সম্পর্কে বক্তৃতা করি, এরপর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সেখানকার কেন্দ্রীয় ইমাম সামসা উমর সাহেব কথা বলার অনুমতি চান। তিনি তার কথা এই আয়াত দিয়ে আরম্ভ করেন যে জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এরপর তিনি বলেন যে আপনারা যে বার্তা দিয়েছেন পূর্বে আমরা কখনো তা শুনিনি আর এই বিষয়ে অনুসন্ধানও করিনি, আলহামদুলিল্লাহ আজ আমাদের গ্রামে সত্যের আগমন হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আসলে তৎক্ষণাৎ তাকে মান্য করবে, আজ আমি এবং আমার 40 সাথী আহমদিয়া মুসলিম জামাতে প্রবেশ করছি। তিনি আরও বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে সত্যের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। তো এভাবেও মানুষ জামাতে অন্তর্ভুক্ত হচ্ছে। এছাড়া আল্লাহ তাআলা বিরোধীদেরও কিভাবে জামাতের প্রতি আকৃষ্ট করেন এরও অগণিত ঘটনা রয়েছে। মালির কোলিকোরো অঞ্চলের একটি স্থানের নাম হলো নেমনা। সেখান থেকে একজন বলেন যে এবছর কোলিকোরো জামাত তাদের নিজস্ব আঞ্চলিক জলসার আয়োজন করে, এর পূর্বে রেডিওতে এর ঘোষণা করা হয়। এই গ্রামটি দূর হওয়ার কারণে কখনো সেখানে রেডিওর কথা শোনা যায়, আবার কখনো বা শোনা যায় না, কিন্তু সেই দিনগুলোতে সেখানে রেডিওর কথা শোনা গিয়েছে। আর তা শুনে এক অ আহমদি বন্ধু সিদ্দিক জারা সাহেব জলসাতে অংশগ্রহণের সংকল্প করেন। তার সাথে তার একজন বন্ধু ছিলেন যিনি তাকে প্রতিনিয়ত আহমদিয়াতের শিক্ষামালা না শুনতে উদ্বুদ্ধ করতেন। তিনি বলতেন, আহমদিয়াতের কথা শুনবে না, তারা কাফের। যাই হোক, তার জোরাজুরিতে উভয় বন্ধু জলসায় অংশগ্রহণ করেন। আর বহু কষ্টে 80 কিলোমিটার পথ পাড়ি দেন, সেখানে সড়ক ইত্যাদি খুব একটা নেই। যাই হোক, সন্ধান করতে করতে জলসার 2 পূর্বে তারা জলসার স্থানে এসে পৌঁছান। স্থানীয় প্রেসিডেন্ট সাহেব এবং জামাতের সদস্যরা তাদের আতিথেয়তা করেন। জলসার পূর্বেই তারা আহমদিয়াত সম্পর্কে পরিচিত হন। আর জলসার দিনগুলোতে তারা বক্তৃতামালা শুনেন বা জামাত তাহাজ্জুদ আদায় এবং জামাতের সদস্যদের পারস্পরিক ভালোবাসা ও নিষ্ঠাপূর্ণ সম্পর্ক দেখে তারা অত্যন্ত প্রভাবিত হন। জলসার শেষ দিন যখন তাকে অতিথি হিসেবে নিজের অনুভূতি ব্যক্ত করার জন্য আহ্বান করা হয়, তখন তিনি সমস্ত ঘটনা বর্ণনা করার পর আহমদিয়াত গ্রহণের ঘোষণা দেন। এর অনতি পরই তার বন্ধু কিছু কথা বলতে চান। তখন তিনি বলেন যে আসলে আমি আমার বন্ধুর মনে কুধারণা সৃষ্টি করতে এসেছিলাম, কিন্তু এখন আমি নিজেই আহমদিয়াত এর প্রতি অনুরক্ত হয়ে পড়েছি। এরপর তিনি নিজেও আহমদিয়াত গ্রহণ করেন। কঙ্গো ব্রাজিল ও আফ্রিকার একটি দেশ। সেখানকার একজন যুবক হলেন সিরিল সাহেব, যিনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এফএ সম্পন্ন করেছেন। একটি গ্রামের ক্যাথলিক মিশনারির কাছ থেকে তিনি খ্রিস্ট ধর্ম সম্পর্কে শিক্ষা অর্জন আরম্ভ করেন। মিশনারির শিক্ষা সমাপান্তে চার্চের মাধ্যমে তার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ছিল। এরই মাঝে আমাদের স্থানীয় মুবাল্লেগের সাথে তার যোগাযোগ হয়। তিনি অর্থাৎ মুবাল্লিগ বলেন যে তাকে আমরা তবলিগ করা আরম্ভ করি, তিনি দেখলেন যে আহমদিয়া জামাতের দলিল সমূহের কোনো উত্তর তার কাছেও নেই, এমনকি তার মিশনারি শিক্ষকের কাছেও নেই। এভাবে তিনি খ্রিস্টান মিশনারি হওয়ার পরিবর্তে বয়াত গ্রহণ করে আহমদিয়া জামাতে অন্তর্ভুক্ত হয়ে যান আর এখন দাইল আল্লাহ হিসেবে আহমদিয়া ইসলামের তবলিগ করছেন। সেনেগালের তাম্বাকোন্ডা অঞ্চলের একটি এলাকায় তবলিগি প্রোগ্রাম রাখা হয়। সেখানকার একজন বলেন যে সেখানে কয়েক বছর পূর্বে এক ব্যক্তি নিজ স্ত্রী সন্তান সহ আহমদিয়াত গ্রহণ করেছিলেন, কিন্তু গ্রামবাসীরা বিরোধিতা করছিল। এবছর গ্রাম্য প্রধান এবং ইমামের সাথে কয়েকবার সাক্ষাৎ করে তবলিগি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশেপাশের গ্রাম্য প্রধান এবং ইমামদের পাশাপাশি সাধারণ লোকদেরও আমন্ত্রণ জানানো হয়। মুয়াল্লিম সাহেবগণ ইসলামের বর্তমান অবস্থা, মসিহে মাউদ আলাইহিসসালামের প্রয়োজনীয়তা, অর্থাৎ এই যুগে তার প্রয়োজনীয়তা আছে কি, মসিহে মাউদ আলাইহিসসালামের আগমন এবং ইসলামের উন্নতিতে আহমদিয়া জামাতের ভূমিকা ইত্যাদি বিষয়ে বক্তৃতা করেন। এরপর প্রশ্নোত্তর পর্ব হয়। নিকটবর্তী গ্রাম থেকে যারা এসেছিলেন তারা বলেন যে তারা প্রতিবেশী দেশ গাম্বিয়াতে আহমদিয়াতের নাম শুনেছিলেন, কিন্তু তারা আহমদিয়াতের ধর্মবিশ্বাস প্রভৃতি সম্পর্কে জানতেন না। আজকে এই জলসায় জামাতের ধর্মবিশ্বাস সম্পর্কে বিস্তারিত জানার পর বিনা বাক্য ব্যয়ে তারা আহমদিয়াতে প্রবেশের ঘোষণা প্রদান করেন। এরপর গ্রামের ইমাম সাহেব দাঁড়িয়ে আহমদিয়াতের সত্যতার ঘোষণা দেন। তারপর তাদের গ্রাম্য প্রধান স্বীয় পরিবার সহ আহমদিয়াতে প্রবেশের ঘোষণা দিয়ে বলেন যে উপস্থিত সকলের মাঝে যদি কারো কোনো সন্দেহ থাকে তাহলে এখনই এখানে বলে দিক, নতুবা পরবর্তীতে কোনো চালাকি বা অজুহাত চলবে না। এরপর উপস্থিত সকলে নিজ নিজ পরিবার সহ আহমদিয়াতে প্রবেশের ঘোষণা দেয়। তো এভাবেও আল্লাহ তাআলা মানুষকে ধরে ধরে ইসলাম আহমদিয়াতে প্রবেশ করিয়ে থাকেন। উজবেকিস্তান, যা রাশিয়ান স্টেটগুলোর মধ্য থেকে একটি দেশ, সেখানকার একজন নব আহমদি হলেন মুসলিম উদ মনসুর সাহেব। তিনি বলেন, পূর্বে আমি ইমাম আবু হানিফার মতের অনুসারী ছিলাম। একদিন আমার এক বন্ধু আরবি শেখার উদ্দেশ্যে আমাকে এক আহমদি শিক্ষকের কাছে নিয়ে যায়। আমি আরবি শেখার পাশাপাশি আমার শিক্ষকের কাছে ইসলাম সম্পর্কিত বিভিন্ন প্রশ্নও করতে থাকি। আমি এত ভালো উত্তর পেয়েছি যে আমার মন তৃপ্তি লাভ করে। যদি সঠিক উত্তর পেতে হয় যা মনে ধরার মতো, যৌক্তিক উত্তর হবে এবং বাস্তবসম্মতও হবে, তাহলে আহমদিয়া জামাত ব্যতীত অন্য কোথাও তা পাওয়া সম্ভব নয়, কারণ আমাদেরকে হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম এসব উত্তর শিখিয়েছেন এবং এগুলোর বিস্তারিত ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, আমি যখন তাকে জিজ্ঞেস করতাম যে এসব উত্তরের উৎস মূল কোথায়, মূল উৎস কোথা থেকে পাওয়া যাবে, তখন আমাদের শিক্ষক আমাদেরকে আহমদিয়া জামাতের সাথে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, আমার হৃদয় তো পূর্বেই আশ্বস্ত ছিল, অতএব আমি বয়াত গ্রহণ করে জামাতের অন্তর্ভুক্ত হয়ে যাই। আমার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাকে এই পথে অবিচল রাখেন। আল্লাহ তাআলা মানুষের কাছে কেবল হযরত মসীহ মাউদ আলাইহিসসালামের সত্যতাই প্রমাণ করেন না, বরং আহমদিয়া খিলাফত ব্যবস্থাপনার সাথে স্বীয় সাহায্য সমর্থনের দৃশ্যাবলিও প্রদর্শন করেন এবং স্বপ্নের মাধ্যমে পূর্বেই তাদেরকে দৃঢ়তা প্রদান করেন। সেনেগালের তাম্বাকোন্ডা অঞ্চলের মুয়াল্লিম সাহেব তবলিগি সফরে যান। তিনি বলেন যে মুয়াল্লিম সাহেবরা তবলিগ আরম্ভ করেন আর জামাতের পরিচয় তুলে ধরেন। তখন এক বন্ধু মোহাম্মদ জিয়ালো সাহেব বলেন, আপনারা কি আহমদিয়া জামাতের লোক? মুয়াল্লিম সাহেব একথার উত্তর দিলে জিয়ালো সাহেব বলেন, গতকালই তিনি স্বপ্নে দেখেছেন যে এক ব্যক্তি তার স্বপ্নে আসে এবং তাকে বলে যে ইসলামের সমস্ত ফিরকার মাঝে আহমদিয়া ফিরকাই সত্য ও সঠিক ইসলামের মুখপাত্র, তুমি এতে প্রবেশ করো। আর পরের দিনই আপনারা এসেছেন, সুতরাং এতে কিছু সত্যতা নিশ্চয়ই আছে। মুয়াল্লিম সাহেব মোবাইল থেকে খলিফাগণের ছবি তাকে দেখান, আমার ছবিও তাকে দেখান, আর আমার ছবি দেখে তিনি বলেন যে এই ব্যক্তি স্বপ্নে আমার কাছে এসেছিলেন এবং এটিও বলেছিলেন যে আমি আহমদিয়া জামাতের খলিফা। এই ঘটনা শুনিয়ে তার চোখ অশ্রুসিক্ত হয়ে যায় এবং সেখানেই পরিবার সহ অত্যন্ত আবেগের সাথে তিনি আহমদিয়া জামাতে যোগদানের ঘোষণা দেন, এখন তিনি তবলিগও করছেন। অতঃপর স্বপ্নের মাধ্যমেই আহমদিয়াত গ্রহণের আরেকটি ঘটনা রয়েছে। কঙ্গো কিনশাসা সম্পূর্ণ ভিন্ন একটি দেশ, কয়েকশো মাইলের দূরত্ব। সেখানকার একটি জামাতের প্রেসিডেন্ট বাসেম মুনির সাহেব, যিনি খ্রিস্ট ধর্ম থেকে আহমদি হয়েছিলেন, তিনি বলেন, যখন জামাতের মুবাল্লিগরা এখানে তবলিগের উদ্দেশ্যে আসেন, তখন আমি ইসলামকে উগ্রপন্থী ধর্ম মনে করতাম। অমুসলিমদের ইসলামের ব্যাপারে এটাই তো অপপ্রচার। কিন্তু যে ইসলামের কথা আহমদি মুবাল্লিগরা বলতেন, সেটি আমার জন্য অদ্ভুত ছিল। আর খ্রিস্ট ধর্মের প্রতি আমি এমনিতেই বিরক্ত ছিলাম। এসব কিছু দেখে আমি খুবই চিন্তিত ছিলাম। অতএব আমি দোয়া করা শুরু করি। সেই সময়েই এক রাতে আমি স্বপ্নে দেখি যে একজন বুজুর্গ এসে বলছেন, এদেরকে পরিত্যাগ করো আর এদিকে চলে আসো। এই স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ তাআলা আমাকে এটি বুঝিয়েছেন যে তুমি খ্রিস্ট ধর্ম পরিত্যাগ করে আহমদিয়াতের দিকে চলে আসো। অতএব আমি বয়াত করে আহমদিয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাই। আফ্রিকার আরেকটি দেশের নাম হলো চাদ। পরবর্তী ঘটনাটি স্থানের আব্দুল্লাহ মুসা আরব গোত্রের সাথে সম্পর্ক রাখেন। মুবাল্লিগ ইনচার্জ সাহেব লিখেন যে কয়েক মাস পূর্বে আমাদের স্থানীয় মুয়াল্লেম তার সাথে সাক্ষাতের জন্য যান। হিউম্যানিটি ফার্স্টের কাজের জন্য মুয়াল্লেম সাহেব তার এলাকাতেও যান। মুয়াল্লেম সাহেব যখন দ্বিতীয়বার তাদের এলাকায় যান, তখন তাকে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতুস্সালামের পুস্তক ইসলামী নীতি দর্শনের আরবি অনুবাদ পড়ার জন্য দেন। কয়েক সপ্তাহ পর আবদুল্লাহ সাহেব চাঁদের রাজধানীতে আসেন আর মুয়াল্লেম সাহেবের সাথে যোগাযোগ করেন এবং হযরত ঈসা আলাইহিসসালামের মৃত্যুর ব্যাপারে প্রশ্ন করেন আর বলেন যে আমি ঈসা আলাইহিসসালামের জীবিত থাকার ব্যাপারে আমাদের আলেমদের কাছে অনেক প্রশ্ন করেছি, কিন্তু কেউ যথার্থ উত্তর দেয়নি। রাতে মুয়াল্লেম সাহেবের কাছে তিনি অবস্থান করেন। রাত ভর আহমদিয়া জামাত এবং হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের ব্যাপারে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন এবং বলেন যে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যেন আল্লাহ তাআলা আমাকে পথ প্রদর্শন করেন। প্রভাতে ফজরের নামাজের পর কিছুক্ষণের জন্য তিনি শুয়ে পড়েন এবং হঠাৎ জেগে ওঠেন। মুয়াল্লেম সাহেবকে বলেন, যখন আমি ঘুমিয়েছিলাম তখন স্বপ্নে আমি এই আওয়াজ শুনতে পাই যে ইয়াতি মিম বাদি ইসমুহু আহমদ। মুয়াল্লেম সাহেব যখন এই আয়াতের ব্যাপারে বলেন যে এতে তো আহমদিয়া জামাতের প্রতিষ্ঠাতার সত্যতার দলিলও রয়েছে, এতে আব্দুল্লাহ সাহেব বলেন, খোদা তাআলা আমাকে দিক নির্দেশনা প্রদান করেছেন। তিনি আরবি জানতেন। যাই হোক, এটিও এই আয়াতের একটি অর্থ। ফলে তিনি আহমদি হয়ে যান। মার্শাল আইল্যান্ড উত্তর আমেরিকার একেবারে সীমান্তের একটি দ্বীপ। সেখানকার মুবাল্লেগ সাহেব লিখেন, হারমান লাজের সাহেব একজন কলেজ শিক্ষক ছিলেন। মুবাল্লেগ সাহেব তার সাথে যোগাযোগ করেন, কেননা পবিত্র কোরআনের একটি আয়াতের মার্শাল ভাষায় অনুবাদ করা প্রয়োজন ছিল। তিনি বলেন, অনুবাদের জন্য যখন তার কাছে যাই আর তিনি জানতে পারেন যে এটি পবিত্র কোরআনের আয়াত, তখন তিনি ঘাবড়ে যান। ইসলাম ধর্ম তার জন্য একেবারে নতুন ছিল। তিনি বলেন, যে কোনো ধর্মীয় বিষয় অনুবাদ করতে আমি ভয় পাই, বিশেষত এজন্য যে বাইবেল ও কোরআনের মাঝে কঠোর মত পার্থক্য রয়েছে। যাই হোক, তিনি অনুবাদ করে দেন। তিনি বলেন, কয়েক মাস পর আমি তার কাছ থেকে মার্শাল ভাষা শিখতে আরম্ভ করি। তিনি ভাষা শেখানোর জন্য মসজিদে আসতে থাকেন। এরই মাঝে বহুবার ইসলাম সম্পর্কে আলোচনা হয়। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা সম্পর্কে তাকে অবহিত করতাম, যার ফলে ভদ্রলোক ইসলামের শিক্ষা সম্পর্কে খুব ভালোভাবে অবহিত হন। এরই মাঝে আমি মার্শাল আইল্যান্ডে বসবাসকারীদের এবং সেখানকার মুবাল্লেগকে এই বার্তা পাঠিয়েছিলাম যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের পুস্তক আমাদের শিক্ষার মার্শাল ভাষায় অনুবাদ করুন, কেননা নতুন আহমদীদের তরবিয়তের অনেক বেশি প্রয়োজন হয়ে থাকে। তিনি বলেন যে আমি পুনরায় লাজের সাহেবের সাথে এই বিষয়ে কথা বলি আর তিনি সহযোগিতা করতে সম্মত হন। তিনি বলেন এখন ইসলাম সম্পর্কে তার ধারণা পুরোপুরি পাল্টে গিয়েছিল। এবার তিনি তার চাকরির ব্যাপারে দুশ্চিন্তার কথা উল্লেখ করেন। এতে আমি তাকে বলি যে দোয়া করুন, কিন্তু ঈসা আলাইহিসসালামের নাম নিয়ে নয়, বরং আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। অতএব তিনি দোয়া করতে থাকেন। আর কয়েক সপ্তাহ পরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তার কর্মক্ষেত্রের নতুন একটি বিভাগ খুলে তাকে চাকরি প্রদান করে। অর্থাৎ তিনি যেখানে আবেদন করেছিলেন তৎক্ষণাৎ তিনি সেখানে চাকরি পেয়ে যান। ভদ্রলোক বলেন যে এখন যখন আমি দোয়া করি তখন নিজেকে হযরত ঈসা আলাইহিসসালামের নাম নিতে বিরত রাখি, আর এর পরিবর্তে খোদা তাআলার কাছে দোয়া করি। কিছুদিন পর তার চাকরির অনুমোদনও চলে আসে। দোয়া গৃহীত হওয়ার এই নিদর্শন দেখে আর হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের লেখনী পাঠ করে লাজের সাহেব বয়াত করে নেন। আর সেই সাথে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের পুস্তক আমাদের শিক্ষার মার্শাল ভাষায় অনুবাদও সম্পন্ন হয়ে যায়। আল্লাহ তাআলা কিভাবে মানুষের হৃদয় ইসলাম এবং হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের প্রতি আকৃষ্ট করছেন, কোথায় খ্রিস্টানরা পৃথিবীতে তাদের আধিপত্য বিস্তারের কথা বলতো, আর কোথায় এখন খ্রিস্টানরা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তলে সমবেত হচ্ছে। এত কিছু দেখেও যদি এসব নাম সর্বস্ব ধর্মের ঠিকাদারদের দৃষ্টি উন্মোচিত না হয় তাহলে তাদের বিষয়টি আল্লাহ তাআলার হাতে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামের বার্তাকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছানোর জন্য আহমদিয়া জামাত দ্বারা যে কাজ নিচ্ছেন সেটি তো ইনশাআল্লাহ তাআলা বিস্তৃত, ফলপ্রদ, সম্প্রসারিত হবে। কেউ নেই যে খোদার এই কাজকে থামাতে পারে, কিন্তু প্রত্যেক আহমদির এই বিষয়টিকেও বুঝতে হবে যে শুধুমাত্র হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের দাবিকে মেনে নেওয়াই যথেষ্ট নয়, বরং আমাদেরকে নিজেদের মাঝে সেসব পবিত্র পরিবর্তন সৃষ্টি করতে হবে যা আল্লাহ তাআলার প্রেরিত শিক্ষার প্রকৃত আদর্শ হবে, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পথে পরিচালিত হওয়ার ব্যবহারিক চিত্র হবে। আর যখন এমনটি হবে তখনই আমরা আল্লাহ তাআলার অনুগ্রহের উত্তরাধিকারীও হব। আল্লাহ তাআলা আমাদেরকে এর সামর্থ্য দান করুন। ফিলিস্তিনিদের জন্য দোয়া অব্যাহত রাখুন। আল্লাহ তাআলা তাদেরকে এই অত্যাচার থেকে মুক্তি দান করুন যা তাদের প্রতি করা হচ্ছে। বলা হচ্ছে এখন কয়েকদিনের জন্য যুদ্ধবিরতি দেওয়া হবে যেন জীবন ধারণের জন্য অত্যাবশ্যকীয় সাহায্য পাঠানো সম্ভব হয়, কিন্তু এরপর কি হবে? সাহায্য পৌঁছিয়ে পুনরায় তাদেরকে মারা হবে? ইসরায়েল সরকারের অভিপ্রায় খুবই ভয়ঙ্কর মনে হচ্ছে, কেননা তাদের সরকারের একজন বিশেষ উপদেষ্টা দু একদিন পূর্বে এই ঘোষণা দিয়েছে যে এই যুদ্ধবিরতির পর যদি পুনরায় দ্রুততম সময়ে যুদ্ধ আরম্ভ করা না হয় তাহলে আমি সরকার থেকে বেরিয়ে যাব। অতএব এ হলো তাদের চিন্তা চেতনা। বড় বড় পরাশক্তিগুলো বাহ্যত সহানুভূতির কথা বললেও ন্যায় বিচার করতে চায় না, আর এই বিষয়ে তারা আন্তরিকও নয়। তাদের এই অনুধাবন শক্তি নেই, তারা ভাবছে এটি সেখানেই সীমাবদ্ধ থাকবে, কিন্তু তাদের মাঝে যারা বুদ্ধিমান রয়েছে এখন তারাও বলা আরম্ভ করেছে যে এই যুদ্ধ শুধু এই এলাকাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং বাইরেও ছড়িয়ে পড়বে এবং তাদের দেশ পর্যন্তও পৌঁছে যাবে। মুসলিম সরকারগুলো এখন কিছুটা বলা আরম্ভ করেছে, যেমন শুনেছি সৌদি বাদশাহও বলেছেন যে মুসলমানদের একতাবদ্ধ হয়ে কথা বলা উচিত। অতএব একতাবদ্ধ হতে হবে আর এর জন্য বিশেষ প্রচেষ্টা চালাতে হবে। তাদের মাঝে যদি এই চেতনা সৃষ্টি হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে এই চেতনাকে বাস্তবায়িত করারও সামর্থ্য দিন। যা হোক, দোয়ার প্রতি অনেক মনোযোগ দিন। নামাজের পর আমি কয়েকজনের গায়েবানা জানাজা পড়াবো। প্রথম স্মৃতিচারণ হলো মুরব্বি সিলসিলা আব্দুসালাম আরেফ সাহেবের। তিনি কয়েকদিন পূর্বে 54 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার অনুগ্রহে তিনি ওসিয়তকারী ছিলেন। তার বংশে আহমদিয়াতের সূচনা তার বড় নানা মোকাররম হাজি হাসান খান সাহেবের মাধ্যমে হয়েছিল, যিনি 1937 সালে দ্বিতীয় খলিফার যুগে আহমদিয়াত গ্রহণ করেছিলেন। তার স্ত্রী পূর্বেই মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলা তাকে দুই পুত্র দান করেছিলেন। উভয়েই কোরআনের হাফেজ, একজন মুরব্বি সিলসিলা এবং অপরজনও আমার মনে হয় ওয়াকফে জিন্দেগি। তার পুত্র মুরব্বি সিলসিলা হাফেজ আব্দুল মুনিম বলেন, মরহুম আমাদের অনেক ভালোবাসতেন, খুবই ভালোবাসার সাথে তরবিয়ত করেছেন, আর শুধু নিজ সন্তানদেরই ভালোবাসেননি, বরং নিজের আত্মীয় স্বজনের সাথেও আন্তরিকতাপূর্ণ ভালোবাসার সম্পর্ক ছিল, অন্যদের সাথেও অনেক ভালোবাসার সম্পর্ক ছিল। এই কারণেই তার মৃত্যুর পর অনেক লোক এসেছে এবং নিজেদের সম্পর্কের কথা উল্লেখ করেছে। তিনি বলেন যে আমাদের হৃদয়ে আল্লাহ তাআলা এবং তার রসুল হযরত মসীহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খিলাফতের প্রতি ভালোবাসা এত দৃঢ়ভাবে গ্রথিত করেছেন যে এখন আমাদের হৃদয় থেকে তা কখনো দূর হতে পারে না। বরং আমাদের এটাও বলেছেন যে নিঃসন্তানদেরও এই উপদেশ দিতে থাকবে। হ্যাঁ, দুই ভাই ওয়াকফে জিন্দেগি, দ্বিতীয় ভাইও ওয়াকফ করেছেন। তিনি বলেন, মায়ের মৃত্যু হলে ধৈর্যের অনেক উপদেশ দিয়েছেন, নিজেও অনেক ধৈর্য ধারণ করেছেন। তার এক বন্ধু মুরব্বি সিলসিলা রাজা মুবারক সাহেব বলেন যে আমি তার সহপাঠী ছিলাম আর জামিয়াতেও এবং কর্মক্ষেত্রেও অধিকাংশ সময় তার সাথে কেটেছে। একজন ফিরিস্তা সুলভ বৈশিষ্ট্যের মানুষ ছিলেন, ইবাদতেও উচ্চমানের এবং বুজুর্গিতেও উচ্চ মার্গের ছিলেন। আমি তার কাছ থেকে অনেক বিষয় শিখেছি। খুবই উন্নত মানের ভাষা ব্যবহার করতেন, যুক্তি দিয়ে কথা বলতেন, কখনো কারো সাথে ঝগড়া করতেন না। লোকেরা তার সাথে ঝগড়া করত, অন্যায়ও করত, কিন্তু তিনি সর্বদা হাসি মুখে সাক্ষাৎ করতেন, কখনো কাউকে অপমান ও লাঞ্ছিত করার চেষ্টা করেননি, উত্তমভাবে সবার খেয়াল রাখতেন। আর এটি একজন প্রকৃত মুরব্বির বৈশিষ্ট্য। তিনি আরো বলেন, যেখানেই তিনি ছিলেন শত শত মানুষের হৃদয়ে খিলাফতের প্রতি ভালোবাসা পূর্ণরূপে গ্রথিত করেছেন, এত গভীরে গিয়ে তিনি তরবিয়ত করেছেন যে তার মৃত্যুতে যেখানেই তিনি ছিলেন সেখান থেকে লোকেরা এসেছে এবং মুরব্বি সাহেবের কথা বলে চিৎকার করে কান্না করেছে যে আমাদের জামাত এতিম হয়ে গেছে। নিজে মাইলের পর মাইল পায়ে হেঁটে সফর করতেন, 5-10 কিলোমিটার সফর পায়ে হেঁটেই করতেন, আর যখন তাকে বলা হতো জামাত তো সুযোগ সুবিধা দিচ্ছে, রিক্সা ইত্যাদির ভাড়া নিতে পারেন, তখন তিনি বলতেন, আমি যদি জামাতের অর্থ সাশ্রয় করি তাহলে তোমাদের কি সমস্যা। আর পায়ে হেঁটে সফর করতেন এবং মাইলের পর মাইল সফর করতেন। আল্লাহ তাআলা তার মর্যাদা উন্নীত করুন এবং এমন বিশ্বস্ত ও পরিশ্রমী মুরব্বি জামায়াতকে সর্বদা দান করতে থাকুন আর তার সন্তানদেরকেও তার পুণ্যসমূহ অব্যাহত রাখার সামর্থ্য দিন। দ্বিতীয় স্মৃতিচারণ মোহাম্মদ কাসেম খান সাহেবের, যিনি সম্প্রতি কানাডায় ছিলেন। তিনি বাইতুল মালের ব্যয় খাতের প্রাক্তন নায়েব নাজির ছিলেন এবং অবসর গ্রহণ করেছিলেন, 83 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি নজর আহমদ খান সাহেবের ছেলে এবং কাজী মোহাম্মদ নজির লায়েলপুরি সাহেবের জামাতা ছিলেন। তার ছেলে মোহাম্মদ খালেদ খান বলেন যে তিনি 4 খিলাফতের যুগ দেখার সৌভাগ্য লাভ করেছেন। তৃতীয় খিলাফতের পুরো সময়কালে তিনি প্রাইভেট সেক্রেটারি অফিসে সেবা করার সৌভাগ্য লাভ করেন। মুজাহিদ ফোর্সে ক্যাপ্টেন হিসেবে দেশ ও জামাতের সেবা করার সুযোগ পেয়েছেন। যুদ্ধের সময় ফুরকান বাহিনী গঠন করা হয়েছিল, সেখানেও তিনি ছিলেন। 5 বেলার নামাজ ও নিয়মিত কুরআন তিলাওয়াতের বিষয়ে অনেক বেশি সতর্ক ছিলেন। সন্তানদেরও এ বিষয়ে উপদেশ প্রদান করতেন, সরলতা এবং বিশ্বস্ততার উন্নত দৃষ্টান্ত ছিলেন, সন্তানদেরও খিলাফতের সাথে সম্পৃক্ত থাকার নসিহত করে গেছেন। খিলাফতের জন্য এক উন্মুক্ত তরবারি ছিলেন, আল্লাহ তাআলা তার সাথে ক্ষমা ও অনুগ্রহের আচরণ করুন এবং তার সন্তানদেরকে তার পুণ্যসমূহ অব্যাহত রাখার সৌভাগ্য দিন। আরেকটি স্মৃতিচারণ আমাদের জামাতের বিখ্যাত কবি আব্দুল করিম কুদসি সাহেবের, যিনি কিছুদিন পূর্বে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের পরিবারে আহমদিয়াতের সূচনা তার পিতা মিয়াল্লাদিত্তা সাহেবের মাধ্যমে হয়েছিল, যিনি 1934 সালে হযরত মুসলিম মাওয়ুদ রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত করেছিলেন। অতঃপর আহমদি হওয়ার পর সারা জীবন ওয়াকফে জিন্দগির মতো কাটিয়েছেন, সর্বদা তবলীগ অব্যাহত রেখেছেন, অনেক পরিবারকে আহমদি বানিয়েছেন এবং সারা জীবন ওয়াকফের প্রেরণা নিয়ে জামাতের সেবা করেছেন। তার স্ত্রী হলেন বুশরা করিম সাহেবা, যার বিয়ে হযরত খলিফাতুল মসীহ সালেস রাহিমাহুল্লাহ পড়িয়েছিলেন। তাদের 4 সন্তান রয়েছে এবং এক ছেলে আব্দুল কবির কমর সাহেব মুরব্বি সিলসিলা, যিনি বর্তমানে জামে আহমদিয়া রাবুয়ার শিক্ষক। কুদসি সাহেব নিজেও জামাতের সেবা করেছেন, 30 বছর লাহোর জেলার রচনা টাউন জামাতের সেক্রেটারি মাল ছিলেন, এছাড়াও বিভিন্ন বিভাগে কাজ করেছেন। তিনি পদ্য রচনায় দক্ষ ছিলেন, পঙ্ক্তি রচনা করতেন, সংকলনও রয়েছে, তার অনেক কবিতা সমগ্র ছাপাও হয়েছে। তার একটি অসাধারণ কাজ হল ইয়া আইনা ফাইজিল্লাহ ওয়াল ইরফানি কাসিদার উর্দু ও পাঞ্জাবি ভাষায় সাবলীল অনুবাদ। এছাড়া দুররে সামিনের 313 পংক্তি তিনি পাঞ্জাবি ভাষায় অনুবাদও করেছেন। তিনি বলেন, এক সময় তার মাথায় এ ভূত চাপে যে জামাত থেকে স্বাধীন হতে হবে। তিনি নিজেই লিখেন যে 1968 সালে চাকরিসূত্রে নিজ গ্রাম কীর্তপিণ্ডরি থেকে লাহোরে আসেন এবং এখানে আসার পর পার্থিব চিন্তা ভাবনা মাথায় ভর করে নামাজ পড়তে কখনো মসজিদে যেতেন, আবার কখনো যেতেন না, কেননা মসজিদ দূরে ছিল। জুমার নামাজও কখনো পড়তেন, আবার কখনো পড়তেন না। তিনি বলেন, একবার জুমার সময় এক বন্ধুর বাসায় দাওয়াত ছিল, পাশেই ও আহমদীদের মসজিদ ছিল, তিনি সেখানেই জুমা পড়তে চলে যান। মৌলভীদের যে অবস্থা তিনি বর্ণনা করেছেন আজও সেই একই অবস্থা বিদ্যমান। তো মৌলভী সাহেব অর্ধেক খুতবা শেজানের বিরুদ্ধে প্রদান করে, শেজান আহমদীদের একটি পানীয় বা জুস যা আহমদীদের কারখানায় প্রস্তুত হয়। যা হোক, তিনি বলেন, অন্যান্য কথার পাশাপাশি মৌলভী সাহেব এটিও বলেন যে তারা এতে রাবুয়ার মাটিও মিশিয়ে থাকে, অর্থাৎ রাবুয়ার মাটি সে জানে মিশিয়ে থাকে, তাই এটি পান করা মোটেই উচিত নয়। তিনি বলেন, আমি তার খুতবা যদিও শুনেছি কিন্তু নামাজ না পড়েই সেখান থেকে চলে আসি। তার বন্ধু বলে, কি হয়েছে? আমি বললাম, তুমি মৌলভীর বাজে কথা শোনোনি? সে বলে, বাদ দাও, এসব কথা তো তারা বলতেই থাকে। যা হোক, খাবার খাই। তিনি বলেন যে খাবার পর যখন বাইরে বের হই তখন দেখি মৌলভী সাহেব একটি দোকানে দাঁড়িয়ে সেজান পান করছেন। তিনি বলেন, থাকতে না পেরে আমি মৌলভী সাহেবকে জিজ্ঞেস করি, আপনি তো এখনই সেজানের বিরুদ্ধে অনেক কথা বলে আসলেন, অথচ এখন নিজেই তা পান করছেন। সে বলে, ডাক্তার আমাকে স্যাকারিন মিশ্রিত কোনো পানীয় পান করতে নিষেধ করেছে আর সেজান পান করতে বলেছে, কেননা এটি খাঁটি হয়ে থাকে, তাই আমি এটিকে ঔষধ মনে করে পান করি। তারপর আমি বললাম, রাবুয়ার মাটি মেশানোর কথার কি হবে? তখন অট্টহাসি দিয়ে মৌলভী সাহেব বলে, এমন চটকদার কথা না বললে আমাদের ব্যবসা কিভাবে চলবে? আমাদের বিরুদ্ধে আপত্তি করা হয় যে আমরা ব্যবসা সাজিয়েছি, অথচ নিজেরাই ব্যবসা খুলে বসেছে। যা হোক, উনার এ ধরনের অনেক ঘটনা রয়েছে। খিলাফতের সাথে তার প্রগাঢ় সম্পর্ক ছিল, অতঃপর নিজের সন্তানাদি এবং নিজের বংশধরের মাঝেও এ সম্পর্ককে বিস্তৃত করার চেষ্টা করেছেন। আর আমি যেমনটি বলেছি, তিনি জামাতের বিখ্যাত কবি ছিলেন এবং এটিকেই অনেক বড় সম্মানের কারণ মনে করতেন। জামাতি কবিতার আসরে তিনি আবৃত্তিও করতেন এবং জামাত বিষয়ক অগণিত কবিতা লেখারও তিনি সৌভাগ্য লাভ করেছেন। আল্লাহ তাআলা তার সাথে ক্ষমা ও অনুগ্রহের আচরণ করুন। পরবর্তী স্মৃতিচারণ হল মিয়া রফিক আহমদ গোন্দল সাহেবের। তিনিও কিছুদিন পূর্বে 81 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় তিনি ওসিয়তকারী ছিলেন। তার পরিবারে তার দাদা কোট মোমেন নিবাসী হজরত মিয়া খোদাবখশ গোন্দল সাহেবের মাধ্যমে আহমদীয়তের সূচনা হয়। তিনি তার বংশে একাই আহমদী ছিলেন। হজরত মসীহ মাউদ আলাইহিস সালামের যুগে যখন প্লেগের আবির্ভাব ঘটে তখন তার গায়েও প্লেগের গুটি দেখা দেয়। এখন যেহেতু নিদর্শনাবলীর কথা বর্ণনা করা হচ্ছে তো তার এই ঘটনাটিও একটি নিদর্শন। তিনি এর চিকিৎসা করাতে ভেড়া যেতেন। ভেড়ায় থাকাকালীন তিনি হজরত মসীহ মাউদ আলাইহিস সালামের এই উদ্ধৃতি পড়েন যে আমার চার দেয়ালের অন্তর্ভুক্ত যে হবে তাকে রক্ষা করা হবে। তিনি বাড়ি ফিরে আসেন এবং বলেন আমি কাদিয়ান যাচ্ছি। তিনি যখন কাদিয়ানে পৌঁছেন তখন সেখানে হযরত মসীহ মাউদ আলাইহিসসালাম মসজিদে মুবারকে বসা ছিলেন আর কিছু লিখছিলেন। তিনি কিছু বলতে চাচ্ছিলেন কিন্তু হযরত আকদাস মসীহ মাউদ আলাইহিসসালামের ব্যস্ততার কারণে কিছু বলতে পারেননি। যা হোক হযরত মসীহ মাউদ আলাইহিসসালাম যখন অবসর হন তখন তিনি হযরত মসীহ মাউদ আলাইহিসসালামের কাছে নিজের পরিচয় দেন এবং বলেন যে আমি আপনার প্লেগ থেকে সুরক্ষিত থাকার কথা, অর্থাৎ এই ঘরের চার দেয়ালের মধ্যে যে প্রবেশ করবে সে প্লেগ থেকে সুরক্ষিত থাকবে, এই কথা শুনে আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছে। যা হোক সেখানে কথাবার্তা হয়, তিনি বয়াত করেন এবং বয়াত করার পর তার গুটিগুলোও সেরে যায়। এই বিষয়টিকেও তিনি হযরত মসীহ মাউদ আলাইহিসসালামের সত্যতার একটি নিদর্শন মনে করতেন এবং অন্যদের শোনাতেন। স্বয়ং মিয়া রফিক গোন্দল সাহেব এবং তার ছেলেকে একবার লাহোরে ছাত্ররা আটক করে ভীষণ মারধর করে, ছেলেরা যখন তার ছেলেকে মারছিল তখন তিনি ঘর থেকে বেরিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলে তিনি নিজেও আহত হন, তার হাতও ভেঙে যায়। যাহোক তিনি জামাতের জন্য মারও খেয়েছেন। তিনি মালিক উমর আলী খোখর সাহেবের জামাতা ছিলেন আর মালিক উমর আলী সাহেবের প্রথম স্ত্রী ছিলেন হযরত মীর ইসহাক সাহেবের কন্যা, ফলে তার স্ত্রী হযরত মীর ইসহাক সাহেবের দৌহিত্রী ছিলেন। তার সন্তানদের মাঝে এক ছেলে এবং দুই মেয়ে রয়েছে। এক ছেলে এবং এক মেয়ে আমেরিকায় থাকে। তার এক মেয়ে রিফাত সুলতানা ডক্টর মাসুদ আহমদ সাহেবের স্ত্রী, যিনি রাবুয়ার ফজলে উমর হাসপাতালে কর্মরত আছেন। তার স্ত্রী লিখেছেন যে তিনি নামাজ এবং তাহাজ্জুদে নিয়মিত ছিলেন, দরিদ্রদের অনেক খেয়াল রাখতেন। আল্লাহ তাআলা তার সাথে ক্ষমা ও অনুগ্রহের আচরণ করুন এবং তার সন্তানদেরও তার পুণ্যসমূহ অব্যাহত রাখার সামর্থ্য দিন। সর্বশেষ স্মৃতিচারণ আমেরিকা নিবাসী শ্রদ্ধেয়া নাসিমা লাইক সাহেবার। তিনি মডেল টাউন লাহোরের শহীদ সৈয়দ লাইক আহমদ সাহেবের স্ত্রী ছিলেন। কিছুদিন পূর্বে তিনিও মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হিন্দুস্তানের ভাগলপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা আবুল হাসান সাহেব আহমদি ছিলেন না। তার মা আমাতুল বারা সাহেবা নিজে বায়াত করেন এবং আহমদিয়াতের অন্তর্ভুক্ত হন। এই একটি আমল সে যুগে ছিল যে স্ত্রীরা যদি বায়াত করত তবে কতক স্বামী এমন ভদ্র ছিল যারা তাদের স্ত্রীদের জোর করত না যে কেন আহমদি হয়েছ। যা হোক মা আহমদি হয়েছিলেন এবং মায়ের দৃঢ় ঈমান ও খিলাফতের সাথে গভীর সম্পর্কের কারণে মেয়েদের বিয়েও তিনি আহমদি পরিবারে দিয়েছেন আর সব বোনেরাই আহমদি। তার মেয়ে হুমায়রা সাহেবা আমেরিকায় থাকেন। তিনি বলেন যে মরহুম জামাত এবং খিলাফতের সাথে পরিপূর্ণরূপে সম্পৃক্ত ছিলেন, নিজের জীবন ধর্মসেবায় উৎসর্গ করে রেখেছিলেন। জামাতের সত্যিকার ভালোবাসার প্রেরণা ও মানবতার চিত্র ফুটিয়ে তুলেছেন। তার হৃদয় সহানুভূতিতে পূর্ণ ছিল, বিশেষত অভাবীদের জন্য এবং নিজের চারপাশে বিদ্যমান মানুষের জীবনে ইতিবাচক প্রভাব সৃষ্টির জন্য অক্লান্ত পরিশ্রম করতেন। তার এক মেয়ে নুজহাত সাহেবা এখানে যুক্তরাজ্যের ওয়ালসলে বসবাস করেন। তিনি বলেন পরম নিষ্ঠাবতী, খিলাফতের প্রতি বিশ্বস্ত, জামাতের নিজামের প্রতি অনুগত ছিলেন, অত্যন্ত নির্ভীক ও সত্যভাষী নারী ছিলেন আর কখনো তা থেকে পিছপা হতেন না। অপসংস্কৃতি ও বিদাতকে ভীষণ অপছন্দ করতেন আর নিজ সন্তানদেরও সর্বদা এই বিষয়ে নসিহত করতেন যে একজন আহমদি মুসলমানের সকল প্রকার বৃথা বিষয়াদি পরিহার করা উচিত। আল্লাহ তাআলার কৃপায় তিনি ওসিয়তকারিণী ছিলেন। উত্তরসূরি হিসেবে চার পুত্র এবং চার কন্যা রয়েছে। তার এক ছেলে আমেরিকায় ডাক্তার, তিনি আমাদের সফরকালে সাথে থাকেন, অত্যন্ত সেবা প্রদানকারী। আল্লাহ তাআলা মরহুমার সাথে ক্ষমা ও অনুগ্রহের আচরণ করুন আর তার সন্তানদেরও তার পুণ্যসমূহ অব্যাহত রাখার সামর্থ্য দিন।
Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله عباد الله رحمكم الله ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر